তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারকতাআলা একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, এবং হামদে বাড়ি তালা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে, পাশাপাশি আপনাদের কলগুলো আমরা শোনার চেষ্টা করব। কে কি জানতে চান, কি বলতে চান, কোন কালাম শুনতে চান, ইনশাআল্লাহ তাবারকতাআলা কালামগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারকতাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে দরুদ ও সালাম পাঠ করার ব্যাপারে যে হাদিসে পাক ইরশাদ করেছেন, তা হলো যে ব্যক্তি জুমার দিন আমার উপর, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারকতাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে জানাবো। আজ আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী নাতখা ইসলাম ভাই আছেন, আমরা মিলেমিশে আজকের অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারকতাআলা। ভালো ভালো নিয়ত সহকারে বসি, যেহেতু সামনে রমজান মাস, আজকের বিষয়টা আমরা সামনে রমজান মাস আগত আসছে, রমজান মাস এই উপলক্ষেই ইনশাআল্লাহ তাবারকতাআলা আজকের বিষয় রেখেছি, যাতে করে মুসলমানের মধ্যে, আমাদের মধ্যে, আমরা যেন রমজানের আগে সংশোধন হতে পারি বা নিজেকে ইবাদতমুখী করতে পারি, মসজিদমুখী করতে পারি, আমরা যেন ইবাদতের প্রতি ধাবিত হই। আজকের প্রোগ্রাম যদি আমরা শুনি বা প্রোগ্রাম যদি আমরা দেখি, তবে ইনশাআল্লাহ তাবারকতাআলা আমাদের পক্ষে সম্ভব, আমরা ইনশাআল্লাহ একটু হলেও আমাদের মন মানসিকতা তৈরি হবে, যাতে করে আমরা ইবাদতের প্রতি ধাবিত হই। আল্লাহ তাবারকতাআলা বোঝার তৌফিক দিক। টপিক আজকের বিষয় জানাবো একটু পরে, এর আগে আমরা ইনশাআল্লাহ তাবারকতাআলা আমাদের নাতখা ইসলাম ভাই আছেন আলী হামজা ভাই, আলী হামজা ভাই থেকে আমরা হামদে বাড়ি তালা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারকতাআলা। এরপরে আজকের বিষয় জানাবো মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আলী হামজা ভাই, আমাদেরকে শুরুতেই হামদে বাড়ি তালা শুনিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা শফিঈনা, সাল্লি আলা মুহাম্মাদিন। হাম বি মদীনে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله حسبي ربي محمد رسول الله.
আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা হামদে বারি তাআলা আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা শুনছিলাম নাতখা ইসলামী দেখে। দর্শক শ্রোতা, আজকের বিষয় নিয়েছি আমরা খুবই চমৎকার, এবং একজন মানুষকে ইবাদতের প্রতি বা দিনের প্রতি আখেরাতের প্রতি ধাবিত করার জন্য খুবই যথেষ্ট একটি বিষয় আজকে নিয়েছি। উদাসীন একটি শব্দ দর্শক আপনারা আমরা সবাই শুনেছি, একটি শব্দ আছে উদাসীন। আর এই উদাসীনকে কেন্দ্র করে এই উদাসীন শব্দটা অনেকভাবেই কিন্তু আমরা ব্যবহার করি। এই উদাসীন মানুষ নিজের পরিবারের প্রতিও হয়, আবার উদাসীন মানুষ লেখাপড়ার প্রতিও হয়, আবার উদাসীন মানুষ দুনিয়ার প্রতিও হয়, আবার উদাসীন মানুষ আখেরাতের প্রতিও হয়। আখেরাত ব্যতীত বাকি যে তিনটি আমি বললাম, আরও অন্যান্য বিষয়গুলো আছে, অফিসের ব্যাপারে মানুষ উদাসীন হয়ে যায়, বা আত্মীয় স্বজনের সম্পর্কের ব্যাপার উদাসীন হয়ে যায়, বা আরও আদার্স বিষয়গুলো আছে উদাসীনের ব্যাপারে। এখন এই যে বিষয়গুলো আমি বললাম, পরিবারের প্রতি উদাসীন বা আত্মীয় স্বজনের প্রতি, দুনিয়ার প্রতি, নিজের ব্যবসার প্রতি, অফিসের প্রতি উদাসীন, এগুলোর প্রতি যদি কখনও কোনো ব্যক্তি উদাসীন হয়ে যায়, যেভাবেই এক সময় না এক সময় সে ফিরে আসে, ফ্যামিলির প্রতি কোনো ব্যক্তি উদাসীন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বুঝিয়ে তাকে আবার কিন্তু ফ্যামিলির প্রতি তার মনোযোগ দেওয়া, পরিবার চালানো, এই বিষয়টা হয়ে যায়। যদি কোনো ব্যক্তি একবার দিনের প্রতি তার উদাসীনতা চলে আসে, ইবাদতের প্রতি তার উদাসীনতা চলে আসে, বা আখেরাতের প্রতি তার উদাসীনতা চলে আসে, তবে তার অবস্থা কেমন হবে, তখন সে কী করবে? অর্থাৎ দুনিয়াবি উদাসীনতা এটা তো মেনে ওঠা যায়, এটা তো পার করে নেওয়া যায়, যেভাবেই হোক ম্যানেজ হয়ে যায়। যদি আমি একজন ব্যক্তি আখেরাতের প্রতি দুনিয়াতে উদাসীন ছিলাম, আখেরাতকে ভুলে বসেছিলাম বা দিন ধর্মকে ভুলে বসেছিলাম, উদাসীন মানি অবহেলা করা বা আপনার গুরুত্ব না দেওয়া বা সেটাকে সিরিয়াস না নেওয়া, এই সকল শব্দগুলো আপনি বুঝতে পারেন। তো যদি দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, আল্লাহ তার রাসুলের ব্যাপারে আমি যদি উদাসীন ছিলাম পৃথিবীতে, তো আমার আখেরাত কেমন হবে? আজ ইনশাআল্লাহ তাবারক ও তাআলা, যাতে করে সামনে মাহে রমজান, আর মাহে রমজানে যেন আমরা নিজেকে আরও তৈরি করতে পারি এখন থেকে এই মাহে রমজানে ভালোমতো ইবাদত করার জন্য, এজন্যই আজকের এই বিষয় নেওয়া উদাসীন। রফিক ভাই আমাদের সাথে আছেন, আজকের বিষয় নিয়ে দু একটা কথা শুনি রফিক ভাই থেকে, এরপরে আবার আমরা নাতে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম শুনবো, আপনাদের কলগুলো শুনবো, এসএমএসগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ। আজকের বিষয় তো রফিক ভাই জানতে পেরেছেন আপনি যে উদাসীন, আর উদাসীন এই শব্দটা যদি আমরা আরো সহজ করে বলি, তবে কোন বিষয়ের প্রতি তার অবহেলা,
অলসতা,
গুরুত্ব না থাকা, এটাকেই আমরা তখন উদাসীন ভাবি বা বলি। এখন উদাসীন যদি রফিক ভাই দুনিয়ার প্রতি হয় মানুষ, বা পরিবার, টাকা পয়সা, অর্থ সম্পদ, ছেলে সন্তান, অফিস আদালতের ব্যাপারে হয়, একদিন না একদিন কিন্তু সেরে উঠতে পারে, এতটা লস না, কিন্তু যদি আখেরাতের প্রতি তার উদাসীনতা থাকে, ইবাদতের প্রতি উদাসীনতা থাকে, তো ওই মানুষটা কতটা ক্ষতিগ্রস্ত? এই বিষয়ে যদি উদাসীনতা নিয়ে যদি কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে দিতেন।
মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি বস্তু সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য,
জি
একটা রিজন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছুই সৃষ্টি করেননি কোনো উদ্দেশ্য ব্যতীত রেখে। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন কুরআনুল কারীমের মধ্যে।
জি জি,
যে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য।
জি,
এখন যখন মানুষ জেনে গেল যে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে, একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে, এখন মানুষের মনে একটা প্রশ্ন স্বভাবতই জাগতেই পারে যে আমি যদি সারাদিন ইবাদতেই লেগে থাকি, আমি যদি সারাদিন নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবি তাহলিল, জিকির, আসকার এর মধ্যে যদি আমি লেগেই থাকি, তাহলে এই পরিবার পরিজন, সন্তান সন্তানাদি যে রয়েছে, এগুলোর সিস্টেমই বা কেন আসলো, এগুলোকে কি করে পরিবার পরিচালনা করব, জীবিকাই বা কোথা থেকে উপার্জন করব, কারণ আমি তো ইবাদতে লেগে থাকব। এটা হচ্ছে মানুষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটা তখনই মানুষের বিশাল হয় যখন সে ইলমে দীন
অর্জন করে। রাইট,
শরীয়তের ইলম যখন মানুষ অর্জন করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি বলেছেন যে আমি ইবাদতের জন্য মানব জাতিকে সৃষ্টি, আমি মানব জাতিকে শুধু নিয়ে আসলাম। তো এখন বান্দা যে তার পরিবার পরিচালনা করবে, সন্তান সন্তানাদি তার রয়েছে ভরণ পোষণ করবে, সে নিজে জীবিকা অর্জন করবে, তার মা বাবার সেবা করবে, খিদমত করবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যে রয়েছে, আত্মীয়তার বন্ধন সেটাও রক্ষা করবে। আর এই সব কিছু রক্ষা করতে গিয়ে, জীবন পরিচালনা করতে গিয়ে, বাঁচার তাগিদে চলার জন্য মানুষকে জীবিকা নির্বাহ করতে হয়। আর সেই জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে মানুষ এতই মানে মশগুল হয়ে যায় যে সে অলসতায় পড়ে যায়, উদাসীনতায় পড়ে যায়। কেমন উদাসীনতা? সে দিন থেকে দূরে সরে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ থেকে সে গাফিল হয়ে যায়, সে তার মঞ্জিলে মকসুদকে ভুলে যায়,
ভুলে যায়
তার যে গন্তব্য রয়েছে, কোথা থেকে এসেছে এবং কোথায় যেতে হবে, এই উদ্দেশ্যকে বান্দা
ভুলে যায়।
শুরুতেই একটা চমৎকার ঘটনা দিয়ে শুরু করা যেতেই পারে,
জি,
তা হচ্ছে এই যে একবার এক ইবাদত গুজার বান্দা, নেককার ব্যক্তি, পথ চলতে চলতে একটি স্বর্ণের বার যে রয়েছে, বার আমরা অনেক সময় বলি স্বর্ণের বার, তো তার চেয়েও আকৃতিতে বড় একটা ইটের আকৃতিতে স্বর্ণের একটা ইটের ঢেলার মতো একটা স্বর্ণের ঢেলা সে পেল।
আচ্ছা,
তো সে পেয়ে খুব খুশি হলো যে আমার যে খাবারের অভাব ছিল এতদিন সেটা দূর হয়ে যাবে, পোশাক পরিচ্ছদ উন্নত মানের পড়তে পারবো,
চাকর বাকর থাকবে।
এই স্বর্ণের ঢেলাটা নিয়ে সে বাড়িতে গেল আর সারা রাত সেই স্বর্ণের ঢেলা নিয়ে সে ভাবতে লাগলো যে আমি কি করব। সে প্ল্যানিং করছে,
আচ্ছা
আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার চাকর বাকর থাকবে, ভালো ভালো খাবারের আয়োজন হবে, কোনো কিছুই অভাব থাকবে না। সে প্ল্যানিং করতে লাগলো। এই প্ল্যানিং করতে করতে তার সারাটা রাত কেটে গেল। সেই দিন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ থেকে, ইবাদত বন্দেগি থেকে সে বিমুখ হয়ে গেল সম্পূর্ণরূপে। কিসের কারণে? ওই স্বর্ণের ইটের কারণে, ঢেলার কারণে। যখন ভোর হলো সে বেরিয়ে পড়ল ঘর থেকে, তখনও সেই স্বর্ণের ঢেলার যে চিন্তা রয়েছে তাকে পিছু ছাড়েনি তার।
আচ্ছা,
সে ভাবছে যে কি করা যায়। সে কিন্তু সারাটা রাত অলসতায় কাটিয়ে দিল, অথচ তার অন্যান্য রাতগুলো কাটত ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণের মধ্যে কান্নাকাটি করে সে কাটিয়ে দিত। তো সে ভাবতে সেই স্বর্ণের ঢেলা নিয়ে ভাবতে সে যেতে এক কবরস্থানের পাশ দিয়ে যখন সে অতিক্রম করছে, সে দেখতে পেল হঠাৎ করে তার দৃষ্টি নিবন্ধিত হলো এক ব্যক্তির প্রতি, এমন এক ব্যক্তির প্রতি যে ব্যক্তি কবরের মাটি, কবরের যে উঁচু মাটি থাকে সেই মাটি কেটে কেটে সরিয়ে সরিয়ে সেই মাটি দিয়ে সে কি করছে, ইটের খামির তৈরি করছে। এই দৃশ্য দেখে সেই ব্যক্তি সে আঁতকে উঠল যে কি করছে সে, হায় আফসোস, আমি যখন মরে যাব এমনও তো হতে পারে যে আমার কবরের মাটি দিয়ে কেউ ইটের খামিরা তৈরি করবে। অর্থাৎ তার যে চোখের মধ্যে যে পর্দা ছিল, দুনিয়ার মোহ ক্ষণিকের জন্য যে পর্দা ফেলে দিয়েছিল, সে পর্দা অপসারিত হয়ে গেল, সরে গেল পর্দা, এবং সে কান্না করতে লাগলো যে আমি কি করছিলাম আর কি করছি, কোথায় আমি চলে এসেছি। তো কাজেই আমি যে চিন্তার মধ্যে, ক্ষণিকের জন্য দুনিয়াবি চিন্তার মধ্যে আমি মত্ত হয়ে গিয়েছিলাম, ক্ষণিকের যে ভাবনার মধ্যে আমি ডুবে গিয়েছিলাম, সেই ভাবনা সেই চিন্তা আমার লক্ষ্য হতে পারে না, আমার উদ্দেশ্য হতে পারে না। যদি চিন্তা করতেই হয় তো রব তালার করতে হবে, আখেরাতের করতে হবে। যদি স্মরণ করতেই হয় দুনিয়ার নয়, আমার রব তালার করতে হবে। যেই স্মরণ যেই চিন্তা আমাকে পরকালে আমার তরি পার করতে পারে।
আর যে ঘটনা বললেন তৌফিক ভাই,
জি,
এটাই তো হলো উদাসীন।
উদাসীনতা,
কিছু সময়ের জন্য উদাসীন হয়ে গিয়েছিল, তার রাতের ইবাদত এবং আল্লাহ তাবারকতালার জিকির, আল্লাহ তাবারকতালাকে খুশি করা, এটা থেকে সে গাফিল, গাফিল মানে উদাসীন হয়ে গিয়েছিল। অর্থাৎ সে একদম ভুলেই গেছিল যে আজকের রাতে আমার কি ইবাদত করা দরকার, কি ইবাদত করব। যখন কোনো ব্যক্তি অলসতার মধ্যে পড়ে যায় বা উদাসীনতার মধ্যে পড়ে যায়, সে ইবাদত আস্তে আস্তে করে, কখনো সুন্নাতে সুন্নাত ছেড়ে দেয়, কখনো ওয়াজিব ছেড়ে দেয়, এরপরে তার থেকে ফরজ ছুটে যায়। উদাসীন কিন্তু একবারেই কাউকে গ্রাস করে না, ধীরে 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 ব্যক্তি থেকে মানুষ থেকে ইবাদতের মাত্রা কমতে থাকে। এরপরে আপনার দেখা গেছে একটা পর্যায়ে গিয়েছে না মসজিদে তাকে দেখা যায়, না ইবাদত রিয়াজতে তাকে পাওয়া যায়। আর আমাদের সমাজে কিছু এমনিতে মানুষের সাথে শয়তান লেগেই আছে, উদাসীনতার ভাব তো এমনিই আমাদের উপরে চাপ চেপে আছে, পাশাপাশি কিছু মানুষও আমাদেরকে এমন কিছু পথ দেখায়, এই নামাজ দরকার নেই, ওই নামাজ দরকার নেই, এই ইবাদত নাই, ওই ইবাদত নাই, এটা করবে না, ওটা করবে না, বিভিন্ন ধরনের ফাঁদ পেতে আছে, যাতে করে আমরা ইবাদত থেকে বিমুখ হয়ে যাই। এমনিতেই আমরা উদাসীনতার মধ্যে আছি, এবং মানুষও চায় যেন আরও, শয়তানও চায়, পাশাপাশি মানুষও চায় যাতে করে আল্লাহর বান্দারা ইবাদত থেকে দূর হয়ে যায় বা ইবাদত থেকে বিমুখ হয়ে যায়। তো এমন যে বিষয়টা আছে, উদাসীন, আল্লাহ তাআলা উদাসীনতা থেকে আমাদেরকে বাঁচাক।
তো তখন ওই ব্যক্তি,
জি,
ইবাদত গুজার ব্যক্তি সমস্ত চিন্তা ভাবনাকে পরিহার করে শেষ পর্যন্ত সেই স্বর্ণের ইট সে ফেলে দিল।
আচ্ছা,
ফেলে দিয়ে সে দুনিয়া বিমুখ হয়ে গেল এবং অল্পে তুষ্টির পথ
বেছে নিল।
হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যদি একটি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেয়া হয়, তবে যতটুকু ক্ষতি সাধন করে সেই বাঘ, তার চাইতেও বেশি ক্ষতি সাধিত হয় মাল ও মর্যাদার মোহ একজন মুসলমানের দিনের ব্যাপারে। তার মাল এবং মর্যাদার যে মোহ রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত করে ব্যক্তির দিনকে, তার দিনকে ক্ষতিগ্রস্ত করে যত না ক্ষতি করে একটি বাঘ ছাগলের পালের মধ্যে, ভেড়ার পালের মধ্যে। তো এই যে লোভ এবং লালসা, এই লোভ ও লালসার কারণে মানুষ অলস হয়ে যায়, মানুষের চোখে উদাসীনতার পর্দা পড়ে যায়। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা খুবই চমৎকার ভাবে আমাদেরকে সতর্ক করেছেন, খুব আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদেরকে কি করণীয় রয়েছে আমাদের। যেমনটি সূরা মুনাফিকুনের 9 নং আয়াতে আল্লাহ তবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, কনজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহ তবারক ওয়া তাআলার স্মরণ থেকে উদাসীন না করে। এবং যে কেউ এমন করে তবে ওই সকল লোক ক্ষতির মধ্যে রয়েছে।
জি,
কোরআনের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করে দিলেন। এত তো সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ধন সম্পদের মোহে পড়ে যায়, সন্তান সন্ততির মোহে পড়ে যায়, হ্যাঁ ঠিক আছে, ভালোবাসবে, এখন করণীয় কি রয়েছে? নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট হোয়াট টু ডু। মানুষের করণীয় রয়েছে তার যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন তার রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, যে হোয়াট ইজ মাই রিকোয়ারমেন্ট, হোয়াটস মাই নেসেসারি, এটা তাকে বুঝতে হবে। আমার প্রয়োজন কতটুকু সে ততটুকুই অর্জন করবে। অতপর আল্লাহ তবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে, বন্দেগির মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে, জিকির আজকারের মধ্যে সে মনোনিবেশ করবে। তাহলে কি হবে? তার দুনিয়ার প্রয়োজনীয়তাও মিটে যাবে,
মিটে যাবে,
এবং সে আল্লাহ তাবারক ওয়া তাআলার শরণের মধ্যে সে থেকে তার আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হক রয়েছে সেটা কিছুটা হলেও সে আদায় করতে পারবে।
রাইট রাইট রাইট। এর জন্য আমাদেরকে উচিত দর্শক শ্রোতা, মাহে রমজান আসার আগেই আমাদের মধ্যে যে অলসতা রয়েছে বা আমরা যে উদাসীনতার মধ্যে রয়েছি সেখান থেকে ফিরে আসা, এখন থেকেই রমজানের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। এখন থেকেই যেন এই মন মানসিকতা আমাদের তৈরি হয় কীভাবে মাহে রমজান সুন্দরভাবে আমি অতিবাহিত করতে পারি, ইবাদত রিয়াজতের মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে, জিকির ও দুরুদ ও সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমরা ইনশাআল্লাহ তাআলা আবারও আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব, আশা রাখি সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক তাআলা। আমরা নাতখা ইসলামে দেখে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনি, এরপর দর্শক আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
اللهم صل على سيدنا محمد 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 প্রিয় মদিনা দূরে যাব কে মন করে, প্রিয় মদিনা দূরে যাব কে মন করে, তে বাবু হো দোরা কা তে বাবু হো দোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। অস্ত্র ঝরে যায় শোকে সোনার মদিনা, অস্ত্র ঝরে যায় শোকে কেদ কেদ নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আওয়ায়, তাইবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাও ধনী যাব আমি মদিনার হৃদয় জোড়ে একি ধনী যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলা আয় তৈবাব মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মরণ কালে ধোকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে যখন শয়তান দিদার দিয়ে তুমি মোরে বাঁচিয়ে নিও ঈমান তুমি বিনে কেউ নাই আমার হে নবীদের সুলতান তুমি বিনে কেউ নাই আমার হে নবীদের সুলতান দয়া কর তুমি আমায় হে নবী দো দো হান তৈবা বহু দূর আকা তৈবা বহু দূর
আল্লাহ তাবারক ও তাআলা আমাদের প্রতি রাজি হয়ে যাক, খুশি হয়ে যাক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাক, যাতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যখন দুনিয়া থেকে চলে যাব আজরাইল আসবে, ওই সময় যেন আমাদের ঈমান নসিব হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিদার দিয়ে যেন ওই সময়কার যে দুঃখ কষ্ট যন্ত্রণা ঈমান হারার ভয় যে রয়েছে সেই ভয় যেন আমাদের না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সামনে থাকেন, তার নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে যেন আমাদের রুহু বের হয়ে যায় আর আমাদের কালেমা নসিব হয়ে যায়, ঈমান যেন আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা এমন ইবাদত এমন কাজ এমন আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম শুনছিলাম আমরা উদাসীনতা নিয়ে, ইনশাআল্লাহ তাবারক তাআলা কিছু কল শুনি আপনাদের, এরপর কয়েকটা SMS আসছে তাও পড়ি, এরপরে আবারও ফিরবো আমরা আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
রফিকুল বাস্তার মনির বিবাড়িয়া থেকে। আল্লাহ হযরতের নাত আছে সবচেয়ে আলা ও আল্লাহ আমারা নবী, নাত শুনতে চেয়েছিলাম আর কি।
আচ্ছা, আল্লাহ হযরতের কালাম আপনি শুনতে চেয়েছেন, আলী হামজা ভাই সাথে আছেন, যদি সম্ভব হয় শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। পরবর্তী কল দেন।
ঠাকুরগাঁও জেলা থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ শাহিন, আপনার মাদানী চ্যানেলের কথাগুলো প্রতিদিন সকালে শুনি, কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, দোয়া করি আমার জন্য।
আল্লাহ তাবারাকাতাল্লাহ আপনাকে ভালো রাখুক, আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক, আমরা যেন সঠিক পথে চলতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। পরবর্তী কল দেন।
আমার নাম আসিফুল হাসান তুষার, হবিগঞ্জ জেলা শাসক উপজেলা থেকে বলছি। আমি রহমতপুর প্রভাত অনুষ্ঠান থেকে একটি নাচ শুনতে চাই। কি যে মহান তোমার দরবার, শুনে আরবি তোমার দরবার, দয়ার ভান্ডার শুনে আরবি।
বাহ, খুব সুন্দর হয়েছে না আলিয়াম জবাই, আপনি শুনিয়ে দিয়েছেন মাশাআল্লাহ। তারপরও যদি সম্ভব হয় আলী হামজা শোনাবে আমাদেরকে কালাম ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ। পরবর্তী কল দেন।
দিনাজপুর, আমরা আপনাদের চ্যানেল দেখতেছি, আপনাদের চ্যানেল দেখতে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে মাদানী চ্যানেল।
আচ্ছা, সাথেই থাকবেন, যেহেতু ভালো লাগে অপরকেও দাওয়াত দিবেন যাতে করে তারাও দেখে। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ ইমন হোসেন বলছি, আমাকে একটি নাতের ফুল শুনিয়ে দিন। চমকতে চমকাতে হ্যায় চমকানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে।
আচ্ছা, আরো একটি উর্দু কালামের অনুরোধ দর্শকের পক্ষ থেকে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা শোনাবে আমাদের আলী হামজা ভাই ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। কিছু এসএমএসও আছে, কয়েকটা এসএমএস পড়ি দর্শক আপনাদের, ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ এরপর আলোচনায় যাবে। এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটি কালাম শুনতে চাই আলী হামজা ভাই থেকে। কি কালাম শুনতে চাই তা বলেনি, শুধু কালাম এখনই শুনিয়েছেন, আবারও শুনবো আমরা ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর টিয়া নাই পয়সা নাই কালামটি শোনাতে বলেন আলী হামজা ভাইকে, যদি সম্ভব হয় আলী হামজা ভাই শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। এই কালামের অনুরোধ সব সময় থাকে, সব প্রোগ্রামেই থাকে। আরেকজন লিখলেন, খুব সুন্দর বিষয় নিয়েছেন আজকে, উদাসীনতা। আর রমজানের আগে এ বিষয়ের উপরে যদি আমরা বিশেষ করে গুরুত্ব দিই, তবে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা রমজান মাস আমরা ভালোভাবে অতিবাহিত করতে পারবো। অনুরোধ জাকির ভাই এবং রফিক ভাইয়ের কাছে, রমজান আসার পূর্বে সাহাবা ইকরামের প্রস্তুতি কেমন ছিল? হ্যাঁ, খুব সুন্দর একটি কথা মনে করিয়ে দিয়েছেন, এ সম্পর্কেও আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। দর্শক, আজকের বিষয় উদাসীন, আলোচনা করছিলেন আমাদের রফিক ভাই, উদাসীন ব্যক্তির ঘটনাও তিনি বলেছেন। আল্লাহ তাবারাকাতাল্লাহ কোরআনে পাকের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে এই উদাসীন হওয়ার ব্যাপারে, যখন বান্দা উদাসীন হয় তার ক্ষতি এবং উদাসীন না হওয়ার ব্যাপারে আয়াতে কারিমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও উদাসীনতার ব্যাপারে অনেকগুলো হাদিসে কারিমা ইরশাদ করেছেন, যাতে করে উম্মত উদাসীন হওয়ার পরে আবার সেখান থেকে ফিরে আসে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো ঘটনা রফিক ভাই কিতাবের মধ্যে বর্ণিত আছে, বা লেখক লিখেছেন যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কয়েকবার এমন হয়েছে বিভিন্ন ঘটনার মাধ্যমে, একবার গোসলের ব্যাপারটা এবং ইবাদতের ব্যাপারটা, অনেক আল্লাহর ওলিদের, একজন আল্লাহর ওলির ব্যাপারে এমন আসছে না কি রাতের বেলায় তার, সে যখন ইবাদতে দাঁড়ালেন তখন বারবার তন্দ্রা ভাব আসতেছিল, আর মনে হচ্ছে কি পরে যাবে, ঘুমের মধ্যে মানুষ হয় না এভাবে ঝুঁকে যায়, তো সে কি করলো, নিজের কোমরে রশি বেঁধে এরপরে কোনো একটা পিলারের সাথে বেঁধে দিয়েছেন, যাতে করে যদিও ঘুম তন্দ্রা ভাব চলে আসে পরে যেন না যায়। অর্থাৎ নিজেকে কতভাবে মজবুত রাখতেন তারা আল্লাহ তাবারকতালার ইবাদতের প্রতি। আজ আমরা এতটা ইবাদতের কাছেও নেই, আমরা যতটুকু করি তার মধ্যে অলসতা, উদাসীনতা, নামাজে একক তো আসলে আর চারক্তর খবর থাকে না, বা একটু ভালো কাজ করলে তারপরে আর কোনো নাম নিশানাও থাকে না। আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী দেখি, আল্লাহওয়ালা ব্যক্তিদের অবস্থা দেখি। কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাহদের কথাই যদি বলি, আসছে আবারও রমজান সামনে আমাদের, গত রমজানে আল্লাহ তাবারাকাতাল্লাহ সেই মহান ব্যক্তির সাথে দিনগুলো অতিবাহিত করার সেই তৌফিক আল্লাহ দিয়েছিলেন। সারা রাত তো মাদানী মুজাকারা, সারা রাতের ব্যস্ততা, ফজরের নামাজের পরে, ইশরাক সাজদার নামাজের পরেও অনেক সময় তিনি মোতালা করতেন, অধ্যয়ন করতেন, কিতাব পড়তেন, লিখতেন, এরপরে একটা সময় গিয়ে সে জোহরের আগে আগে হয়তো দুই ঘন্টা আড়াই ঘন্টা তিনি আরাম করতেন, উঠে যাতে জোহরের নামাজ পড়তে পারে, এভাবে করে। এই এই যে নিজেকে বাঁচানো, উদাসীনতা থেকে বাঁচানো, অলসতা থেকে বাঁচানো, অবহেলা থেকে নিজেকে বাঁচানো, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী আমরা অধ্যয়ন করি, তারা কিভাবে অতিবাহিত করেছেন। আর আমাদের অবস্থা, আমরা এটার উদাসীন নাম দিলেও মনে হয় রফিক ভাই ভুল হয়ে যাবে, কেমন ব্যক্তি, কেমন মানুষ, কেমন আমাদের উদ্দেশ্য, কেমন আমাদের টার্গেট। রাতের এগারোটায় বিছানায় যায় আর দিনের এগারোটায় উঠে রফিক ভাই, রাতের এগারোটায় যায় দিনের এগারোটায় উঠে। এখন এটাকে কি অলসতা বলবো, নাকি অবহেলা বলবো, না নিজের প্রতি গুরুত্ব নেই এটা বলবো, কি বলবো, কি নাম দেওয়া যায়? উদাসীন তো ওই ব্যক্তির কথা শুনলাম আমরা, যে একটা স্বর্ণের ইট পাওয়ার পরে এক রাতের জন্য সে উদাসীন হয়ে গিয়েছিল, তওবা করলো, ফিরে আসলো সেখান থেকে। আর আমার এই ২৫ বছর বলেন, ৩০ বছর বলেন, ২০ বছরের জীবনটা বলেন, কিভাবে আমি অতিবাহিত করছি? রাতের এগারোটায় বিছানায় যাই, দিনের এগারোটায় উঠি, এটা তো অলসতার পরেও উদাসীনতার পরে উদাসীনতা। তো ফিরে আসা উচিত, সামনে রমজান, একটু ভেবে দেখা উচিত যে মাহে রমজানটা আমি কিভাবে কাটাবো, আমার নামাজটা কি সঠিক করে নিলাম। রমজান আসতেছে, রমজানের ব্যাপারে যে সকল মাস্তা মাসাইল আমার জানা দরকার জেনে নিয়েছি আমি, কোরআনে পাক তেলাওয়াত করা এটা কি আমি শিখে নিয়েছি, মাহে রমজান কিভাবে অতিবাহিত করব জেনে নিলাম আমি, তো প্রয়োজন উদাসীনতা থেকে আমরা ফিরে আসি। রফিক ভাই, আরও কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
কথাটা খুবই চিন্তার বিষয় যেটা আপনি বললেন, যে এক তো হচ্ছে আমরা ইবাদত করতে পারছি না, করছি না, দ্বিতীয়ত হচ্ছে যতটুকুই করছি তার মাঝে অলসতা, এটা যথার্থই একেবারে ১০০% এটা সত্যি কথা। আমরা সাজদা করি অলসতার মাঝে, সাজদা থেকে মাথা উঠাচ্ছি, রুকুতে যাচ্ছি অলসতার মাঝে, দুনিয়াবি খেয়াল চলে আসে, ব্যবসা বাণিজ্যের খেয়াল চলে আসে, কোরআন তেলাওয়াত করছি, ব্যবসার দিকে খেয়াল চলে যাচ্ছে, চাকরি বাকরির দিকে খেয়াল চলে যাচ্ছে, তারপর তার মধ্যে আবার চলে আসে লৌকিকতা, রিয়াকারি, যে মানুষ আমাকে নামাজি বলুক, মানুষ আমাকে ইবাদত গুজার বলুক। এই যে এক তো হচ্ছে ইবাদত বন্দিগি নেই আমাদের কাছে, যতটুকু আছে তাও আমরা এটাকে প্রোটেক্ট করতে পারছি না, বাঁচাতে পারছি না। স্বভাবতই মানুষ যে রয়েছে জাকির ভাই, বড়ই ধোকার মাঝে রয়েছে, বড়ই ধোকার মাঝে। কিতাবে এসেছে যে মানুষ তিনটি বিষয়ের ব্যাপারে খুবই ধোকার মাঝে রয়েছে। এক হচ্ছে তার অবসর সম্পর্কে, সে ভাবছে যে আমি আমার জীবনটা এইভাবেই অবসর সময়, প্রচুর অবসর সময় আমি পাবো। এক হচ্ছে অবসর সময় নিয়ে সে ধোকার মধ্যে রয়েছে, দ্বিতীয়ত রয়েছে সে সুস্থতা নিয়ে, সে ভাবে যে আমি সবসময় বোধহয় এমনই সুস্থ থাকবো। তৃতীয়ত রয়েছে সে প্রাচুর্য নিয়ে ধোকার মাঝে রয়েছে, সে ভাবে যে আমার যেমন সচ্ছলতা রয়েছে, টাকা পয়সা রয়েছে, এমনই বোধহয় আমার বাকি জীবনটা কেটে যাবে। এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় নিয়ে সে ধোকার মাঝে রয়েছে, যার কারণে তার সময়টা অলসতার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। মানুষের আমরা যদি দেখি সহচর, প্রকৃত সহচর, রিয়েল ফ্রেন্ড তিনটি, কি কি এই তিনটি ফ্রেন্ড, তার বন্ধু, সহচর, সাহচর্য মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সঙ্গ দিয়ে থাকে। এক হচ্ছে তার মাল সম্পদ,
সম্পদ
যে সম্পদ সে উপার্জন করেছে সারা জীবন, এই সম্পদের পিছে ছুটে, সম্পদের পিছে ভাগ দৌড় করে যে সম্পদ সে অর্জন করেছে, সেই সম্পদ তার সঙ্গী, কোন পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত। যখন তার মৃত্যু হয়ে যায় তার সম্পদ তার থেকে দূরে সরে যায়। নম্বর ২, তার পরিবার, এটা কিন্তু হাদিসে পাকের আলোকে আমি আলোচনা করছি, আল্লাহর নবীর যে ফরমান রয়েছে সেই হিসেবে আলোচনা করছি। নম্বর ২ হচ্ছে তার পরিবার, যা তার কবর পর্যন্ত সঙ্গে যায়,
রাইট,
কবর পর্যন্ত যাওয়ার পর পরিবারও তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হচ্ছে তার আমল, যা হাশর পর্যন্ত তার সঙ্গে থাকবে। এরপর সেখান থেকে তার আমলও বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন একজন বুদ্ধিমান ব্যক্তি যার বুদ্ধি রয়েছে, যার সচেতনতা রয়েছে, বিচক্ষণতা রয়েছে, সে ভাববে যে এই যে তিনটি বন্ধুর কথা বলা হলো, এর মধ্যে কোনো একটিকে কিন্তু মানুষ অস্বীকার করতে পারে না। মাল যা ছাড়া জীবন চলে না, পরিবার চলে না, সেটাও অর্জন করতে হবে। পরিবার
জি,
তাও শরীয়তের মধ্যে বলা হয়েছে পরিবারের ভরণ পোষণ করা, পরিবারের হক আদায় করা বিভিন্ন রয়েছে, এটাকেও আমরা অস্বীকার করতে পারি না। আর তৃতীয়ত আমল, এটা থেকে বিমুখ হওয়া বা এর অস্তিত্বকে অস্বীকার করা তো কল্পনাই করা যাবে, যে আমল ছাড়া মানুষের তার আখেরাত বরবাদ হয়ে যাবে, তার পরকাল বরবাদ হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমলও করতে হবে, মালও কামাতে হবে, পরিবারের হকও আদায়
করতে হবে,
তিনটাই আদায় করতে হবে। এটা বলা যাবে না যে একেবারে সম্পূর্ণ মানে দুনিয়া থেকে বিমুখ হয়ে মানে বৈরাগী,
এটাও ইসলাম
হয়ে বনে জঙ্গলে চলে যাও, আল্লাহ আল্লাহ করো, এটাও কিন্তু ইসলাম বলেনি। যে আপনি সম্পূর্ণ সব কিছু বাদ দিয়ে আপনি আল্লাহ আল্লাহর মধ্যে আপনি লেগে যান, কারণ তাদেরও একটা হক আছে, সন্তান সন্তানাদি যে রয়েছে, পরিবার পরিজন রয়েছে, স্ত্রী রয়েছে, তাদের একটা হক রয়েছে, সেই হকটাকেও আদায় করতে হবে। অর্থাৎ এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র। এই পরীক্ষা ক্ষেত্রের মাঝে আমাদেরকে পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার হলে যেমন একজন পরীক্ষার্থী সে এটা বলতে পারে না যে আমার যেটা ইচ্ছে আমি সেটা অ্যান্সার করব, যতটুকু ইচ্ছে আমি ততটুকু অ্যান্সার করব, না, পরীক্ষক যে প্রশ্নপত্র তাকে দিয়েছে সেই প্রশ্নপত্র অনুযায়ী তাকে অ্যান্সার করতে
হবে,
এবং যতটুকু দিতে বলা হয়েছে ততটুকু দিতে বলা হয়েছে, এর কমও করা যাবে না, বেশিও করা যাবে না। ঠিক তদ্রূপ আমাদের যে বিধান রয়েছে, শরীয়তের বিধান, আল্লাহ তাআলা যেই বিধান আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ জীবিকা উপার্জন করা, পরিবারের অধিকার, এরপর আমল, ব্যক্তিগত আমল, ইবাদত, বন্দেগী, এই সবটুকুই করতে হবে, সবটুকুই করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। তবে যেটা যতটুকু করতে হবে,
যতটুকু করতে
বলা হয়েছে ততটুকু করতে হবে। এখন ফার্স্ট অফ অল মাল উপার্জন করা, জীবিকা উপার্জন করা, সেটা দেখতে হবে যে আমার প্রয়োজন কতটুকু, প্রয়োজনের অতিরিক্ত যদি আমি করতে যাই তাহলে আমার দুটো অধিকার, অর্থাৎ এক তো হচ্ছে পরিবারের অধিকার, সন্তানাদির অধিকার, সেটা হয়তো আমি একটা ক্ষেত্রে গিয়ে আমি করতে পারবো, কিন্তু আমার নিজের যে আমার রব তাআলার যে হক রয়েছে আমার প্রতি, দিনের যে একটা হক রয়েছে, ইবাদত বন্দেগী, নামাজ, যেই নামাজ আমার উপর ফরজ করা হয়েছে, সে নামাজ তরক হয়ে যাবে। তো কাজেই আমাকে যতটুকু প্রয়োজন ততটুকু জীবিকা উপার্জন করা, এরপর বাকি সময়টুকু যে রয়েছে তার থেকে কিছু অংশ পরিবারকে দেয়া, এরপর এরই মাঝে বাকি সময়গুলো ইবাদত বন্দেগী করে কাটানো, ইবাদতের সময় ইবাদত, পরিবারকে সময় দেওয়ার সময় পরিবারকে সময় দিতে হবে, জীবিকা উপার্জনের জন্য জীবিকা। এখন সকাল থেকে রাত পর্যন্ত আমি যদি শুধু দুনিয়া উপার্জনের ক্ষেত্রেই লেগে যাই, মাল জমা করার ক্ষেত্রেই লেগে যাই, একজন মানুষ তার কতটুকু প্রয়োজন সম্পদ, যতটুকু প্রয়োজন তাকে ততটুকুই উপার্জন করতে হবে, বাকি যে সম্পদ রয়েছে তার জন্য কাল হয়ে যাবে যদি সেই সম্পদের প্রপার ইউটিলাইজ না করে। সম্পদ আল্লাহ তবারক ওয়া তাআলা দিয়েছে, সেখান থেকে দিনের পথে সে যদি খরচ করে তাহলে সেই সম্পদ তার জন্য কল্যাণকর হবে। দিনকে যদি সে সম্পদ সে দান করে, দিনের ক্ষেত্রে গরিব দুঃখীকে দান করে, আত্মীয়তার যে অধিকার রয়েছে সেই সম্পদ দিয়ে যদি সে রক্ষা করে, অর্থাৎ সম্পদকে যদি সে কল্যাণকর কাজে লাগায়, সম্পদকে যদি তার পরকালের পাথে হিসাবে যদি সে বিবেচনা করে সেই সম্পদকে কাজে লাগায়, তাহলে সেই সম্পদ তার জন্য কল্যাণকর, অন্যথায় সেই সম্পদ তার জন্য গলার কাঁটা হয়ে যাবে, গলার কাঁটা হয়ে যাবে। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে, হযরত সাইয়েদুনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে সঙ্গী সহচর হাওয়ারি যারা ছিল
জি,
তারা একবার ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরজ করল যে আচ্ছা আপনি তো পানির উপর দিয়ে হেঁটে যেতে পারেন, পানির উপর দিয়ে আপনি
হাঁটতে পারেন,
হেঁটে যেতে পারেন, আমরা কেন হাঁটতে পারি না? এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে হযরত সাইয়েদুনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের কাছে টাকা পয়সার মর্যাদা কেমন বলো তো, তোমরা টাকা পয়সা এই দুনিয়াদারিত্বকে তোমরা কতটুকু মূল্যায়ন করো, এর মর্যাদা কেমন? তারা উত্তর দিল খুব ভালো, একে তো আমরা খুবই মূল্যায়ন করি, খুব ভালো। হযরত সাইয়েদুনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার কাছে টাকা পয়সা মাটির ঢিলা সমতুল্য, মাটির যে ঢিলা রয়েছে এই ঢিলার সমতুল্য টাকা পয়সা। মাটিকে যেমন আমরা মূল্যায়ন করি না, ফেলে দিই, ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এর মূল্য আমার কাছে মাটির ঢিলা সমতুল্য, একটি ঢিলার সমান। তো কাজেই এই যে ধন সম্পদ এবং মর্যাদা কথা যে বলা হলো, এগুলোর পিছনে যারা ছুটবে তারা তো আল্লাহ তবারক ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না।
তাদের মাথায় কিন্তু ওই চিন্তাটাই থাকবে,
হ্যাঁ,
সবসময় ওটা নিয়েই তারা ভাববে কিভাবে অর্জন করা যায়।
জি
হ্যাঁ, তো তখন তারা ইবাদত থেকে অনেকটা
বঞ্চিত, তার মাঝে কামালিয়াত কোত্থেকে আসবে, তার মাঝে সে পূর্ণতা কি করে সাধন করবে, সে কি করে রব তাআলার নৈকট্য অর্জন করবে,
রাইট?
তো কাজেই এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদেরকে বুঝতে হবে যে যতটুকু প্রয়োজন ততটুকুই,
রাইট রাইট। আমরা ইনশাআল্লাহ তাআলা আলী হামজা ভাইয়ের কাছে আসবো। একটি ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যা কুফার বিচারক মুহাম্মদ বিন গাসসান রাহমাতুল্লাহি তাআলাই তিনি বলেছেন যে কোরবানির ঈদের দিন আমি আমার আম্মাজানের খিদমতে উপস্থিত হলাম। তখন আমি সেখানে ফাটা পুরানো ময়লাযুক্ত পোশাক পরিহিত অবস্থায় একজন বৃদ্ধাকে দেখলাম। তার কথা বলার ধরন আমার খুবই ভালো লাগলো, ওই বয়স্ক ব্যক্তির কথা বলার ধরন তার ভালো লাগলো। আমি আমার আম্মাজানকে জিজ্ঞাসা করলাম এই মহিলা কে, তখন তার মা উত্তর দিলেন আমার খালা আনিয়া, যে হারুনুর রশিদের ওজির জাফর বিন ইয়াহিয়া মা। আমি তাকে সালাম করলাম, তখন তিনি আমার সালামের উত্তর প্রদান করলেন। আমি তার সম্পর্কে জানতে চাইলাম এবং জিজ্ঞাসা করলাম তার এই অবস্থা কিভাবে হলো, অর্থাৎ একজন ওজিরের মা আর এই বয়সে এসে সে ময়লাযুক্ত পুরাতন কাপড় পরা অবস্থায়, এর কারণ তিনি জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন আমি উদাসীনতার জীবন অতিবাহিত করেছি এবং সময় নষ্ট করাতে লিপ্ত ছিলাম, তখন যুগ আমার কাছ থেকে ফিরে গেল। আমি বললাম নিজের শান ও শৌকতের কোনো ঘটনা শোনান। তখন ওই বিচারক বললেন আপনার শান ও শৌকতের কোনো ঘটনা শোনান। বলতে লাগলো অবশ্যই একটি ছোট্ট ঘটনা শোনাচ্ছি, এ থেকে আমার শান ও শৌকতের অনুমান করে নিও। আজ থেকে 3 বছর পূর্বে কোরবানির ঈদে আমার নিকট 400 উটনি ছিল। আমার ছেলে রীতি অনুযায়ী আমার নিকট অলঙ্কারাদীপ এবং পোশাক ইত্যাদি ছাড়াও 1400 ছাগলের মাথা এবং 300 ষাঁড়ের মাথা পাঠালো। এরপরেও আমার মনে হলো যে আমার সন্তান অবাধ্য এবং আজ এই অবস্থা যে আমি তার নিকট 2টি ছাগলের চামড়ার জন্য এসেছি যেন তা দ্বারা পোশাক বানাতে পারি। কাজী সাহেব বললেন, অর্থাৎ ওই বিচারক বললেন, তার অধপতনের কাহিনী শুনে আমি অনেক দুঃখিত হলাম এবং আমার চোখে পানি এসে গেল। তখন আমার নিকট যে দিনার ছিল আমি তাকে তা উপহারস্বরূপ দিয়ে দিলাম। এক উদাসীনতার কাহিনী, এটা এক অলসতার ঘটনা। এখানে মানুষ আজ অর্থ সম্পদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। আজ মানুষ একটা বাড়ি যার কাছে আছে সে 2টা বাড়ি কিভাবে করবে এই চিন্তা ভাবনায় আছে, যার একটা গাড়ি আছে সে 2টা গাড়ি কিভাবে নিবে সেই চিন্তা ভাবনায় আছে, সে একটা ব্যবসা সফলতা অর্জন করেছে তো দ্বিতীয় ব্যবসা কিভাবে শুরু করা যায় এই চিন্তাভাবনায় আছে। কিন্তু মানুষের মধ্যে চিন্তাভাবনা নেই এই ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, যে আমি শুধু 5 অক্ত নামাজ পড়ছি তাহাজ্জুদ গুজারি কবে হব, আমি শুধু 5 অক্ত নামাজ পড়ছি ইশরাক ও সাজদার নামাজ আমাদের মধ্যে কবে অভ্যাস হবে, মানুষ এই চিন্তা করে না কি আমি বছরে একবার শুধু মাহে রমজানে কোরআনে পাকের খতম করি, এমন দিন কবে আসবে কি আমি প্রতি মাসে কোরআনে পাকের খতম করব। অর্থাৎ যদি আমরা এই উদাসীনতার গল্প শুরু করি নিজের ব্যাপারে, তবে দিন পার হয়ে যাবে, আমার অলসতা আমার উদাসীনতা এটার পরিমাপ শেষ হবে না, এত উদাসীনতার মধ্যে আমি পড়ে আছি। আজ এই মোবাইল এমন একটা জিনিস আমার হাতে আছে, কয়েক ঘন্টা মানুষের পার হয়ে যায়, এখানে মোবাইলে দেখা যায় 100% চার্জ হয়। আলিহামজা ভাই, রফিক ভাই, যখন কোনো ক্রেতা মোবাইলটা কিনতে যায়, দোকানদারকে জিজ্ঞাসা করে কত ঘন্টা সার্ভিস দিবে,
ব্যাটারির মানে ক্যাপাসিটি কত,
কত আছে আর কত ঘন্টা আমার মোবাইলটা ওয়ান থাকবে, যাতে করে আমি যদিও ঘর থেকে বের হয়ে যাই, 2-4-10 ঘন্টা যেন আমি এই মোবাইলকে দিতে পারি, কোনো চিন্তাভাবনা যেন না হয়, মোবাইল যেন বন্ধ হয়ে না যায়। আচ্ছা, মোবাইল কিনে আনলো, আনার পরে যদি দেখে 5 ঘন্টা অন থাকে, এরপরে ব্যাটারি শেষ হয়ে যায়, তখন সে মোবাইলকে বিক্রি করে আবার নতুন মোবাইল নেয়, যে মোবাইলে ভালো বেশি টাইম চার্জ থাকে। এত সময় এই মোবাইলের পিছনে আমরা ব্যয় করলাম, এটাই তো উদাসীনতা। এখানে কি আছে, কত হাজার দুরুদ ও সালাম পড়ছেন এই মোবাইলের মাধ্যমে, কত হাজার জিকিরুল্লাহ করছেন এই মোবাইলের মাধ্যমে, কত পারা কোরআনে পাক পড়ছেন এই মোবাইলের মাধ্যমে, সম্ভব এটাও? আমি এক মাদানী মাশোয়ারাতে ছিলাম, দাওয়াত ইসলামের পরিভাষায় মাদানী মাশোয়ারা মিটিংয়ের মধ্যে ছিলাম, এক মোবাইলিকে দাওয়াত ইসলামিক আমি দেখলাম, ওনার হাতে মোবাইল এবং ডিসপ্লে ওয়ান, ঠিক আছে, আলো জ্বলছে, উনি একটু পরে পরে ডিসপ্লেতে টাচ করছে। তখন আমি আরেকটু মনোযোগ সহকারে দেখলাম, এখানে মোবাইলের উপর টাচ করে বারবার, কি আছে এখানে, কিন্তু দৃষ্টি অন্যদিকে, কথা শুনছে কারো, কিন্তু সে মুখও নড়ছে, ঠোঁট নড়ছে এবং এখানে মোবাইলে টাচ করছে। যখন তার কাছে গিয়ে মোবাইলের দিকে তাকালাম, তখন দেখলাম ওখানে একটা তসবি ভাষা আছে, ডিসপ্লেতে একটা তসবি দেখা যায় এবং ওটা গণনা করার জন্য টাচিং দিয়ে রাখছে, যাতে করে একজন ব্যক্তি দেখে দেখে বা মুখস্থ করে এখান থেকে তসবি পাঠ করতে পারে। আমি ভাবলাম বাহ, কত সুন্দর কাজ এটা। একদিকে মানুষ অলসতার কারণে, একদিকে মানুষ আপনার উদাসীনতার কারণে মোবাইলের পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছে, অপরদিকে মানুষ মোবাইলের মাধ্যমে কানজুল ইমানকে অধ্যয়ন করছে, কোরআনে পাক পাঠ করছে, হাদিসে কারিমা পাঠ করছে, ধর্মীয় কিতাব অধ্যয়ন করছে, তসবি পাঠ করছে, আর অপরদিকে আমরা অন্য মানুষরা কী করছে, বা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা উদাসীনতার কারণে ব্যয় করছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। আলী হামজা ভাইয়ের কাছে আসবো, কিছু অনুরোধের কল ছিল, আলা হাজরদের কালাম ছিল এবং অন্য অন্য কালাম ছিল, একটু একটু করে আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবসে আলা আমার নবী, সবসে अपने मौला का प्यारा रामारा नबी, अपने मौला का प्यारा रामारा नबी, दोनों आलम का दौला लामा चमके तुझसे पाते हैं सब पर पाले, मेरा दिल भी चमकद चमका पाले, मेरा दिल भी चमकद बाले, तो जिंदा है वल्ला, तो जिंदा আরটিয়ানাই ফৈশানাই কেনে যাইতাম সোনার গামদি
সুবহানাল্লাহ। টাকা পয়সা আল্লাহ তাবারক ও তাআলা কোনো না কোনো ব্যবস্থা আমাদের করে দিক, কোনো না কোনো মাধ্যমেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সফর আমাদের নসিবে লিখে দেখ আল্লাহ তাবারক ও তাআলা। যাই হোক দর্শক শ্রোতা, আজকের বিষয় উদাসীনতা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ যে খুতবা ছিল, শেষ খুতবাতে তিনি কি বলেছেন আসুন আমরা শুনি, এরপর রফিক ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা কিছু কথা শুনব। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সর্বশেষ খুতবায় যা বলেছেন তাতে এটাও ছিল, আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ায় শুধুমাত্র এই কারণেই দান করেছেন যে তোমরা যেন এর মাধ্যমে আখেরাতের প্রস্তুতি নিতে পারো। এজন্য দান করেননি যে তোমরা এরই হয়ে থাকবে, নিঃসন্দেহে দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখেরাত হচ্ছে চিরস্থায়ী। তোমাদেরকে ধ্বংসশীল দুনিয়া যেন পথভ্রষ্ট করে চিরস্থায়ী আখেরাত থেকে উদাসীন করে না দেয়। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো যদি আমরা নিজের অন্তরের মধ্যে গেঁথে নিতে পারি, ধ্বংস হয়ে যাওয়া দুনিয়াকে অনন্তকাল থাকা আখেরাতের উপর প্রাধান্য দিও না, কেননা দুনিয়া বিলুপ্ত হয়ে যাবে এবং নিশ্চয়ই আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা তার ভয় তার আজাবের মাঝে ঢাল স্বরূপ আর তা তার নিকট পৌঁছার মাধ্যম। আল্লাহকে যদি ভয় করি তবে এই সকল উদাসীনতা আমাদের দূর হয়ে যাবে। এখানে যে বলা হয়েছে দুনিয়ার মহাব্বতে পরে আখেরাতকে ভুলে যেও না, দুনিয়া তো বাস অল্প দিনের জন্য মুসাফিরখানা আর সেই আখেরাত হলো চিরস্থায়ী ঠিকানা যেখানে আমাকে থাকতে হবে, সেখানের জন্য এখান থেকে কিছু তৈরি করে নিয়ে যেতে হবে, তার মানে হলো আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্টি করে এখান থেকে আমাদেরকে যেতে হবে। তো আমাদের উচিত এই মুসাফিরখানায় যতদিন আমরা আছি, এই অস্থায়ী ঠিকানায় যতদিন আমরা আছি, ততদিন যেন আমরা এমন কিছু ইবাদত করে যাই, এমন কিছু কাজ করি, এমন কিছু আল্লাহ তাবারক ও তাআলার সন্তুষ্টিমূলক কাজ করি যাতে করে আমাদের পরকাল ওই আখেরাত যেন আমাদের সুন্দর হয়। রফিক ভাই, দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে, আরও কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
হযরত সাইয়েদুনা ইয়াহইয়া ইবনে মুআজ বলেন
জি
রাদিয়াল্লাহু তাআলা আনহু যে টাকা পয়সা হলো বিচ্ছু সম, ধন সম্পদ যে রয়েছে, অর্থবিত্ত যে রয়েছে, এগুলো হচ্ছে বিচ্ছু সম। যদি বিচ্ছুর মন্ত্র তুমি ভালো করে না জানো তবে তাকে ধরতে যেও না। অর্থবিত্তকে তুমি ধরতে যেও না, স্পর্শ করতে যেও না, সেটা তোমাকে দংশন করবে।
রাইট রাইট,
এর বিষক্রিয়ায় তুমি মারা যাবে। এটা কিন্তু অনেক বড় শিক্ষণীয় বিষয় রয়েছে যে তিনি বলছেন যে টাকা পয়সা হচ্ছে অর্থবিত্ত হচ্ছে বিচ্ছু সম। আর বিচ্ছুকে আমরা জানি বিষধর, একটা এক ধরনের কি বলবো, পোকা মাকড়, কীট, কীট তো না পোকা মাকড়। তো এই যে বলা হলো যে তুমি যদি এর মন্ত্র না জানো তবে তাকে ধরতে যেও না, কেননা এর বিষক্রিয়ায় তুমি মারা যাবে। তখন লোকেরা জিজ্ঞেস করলো যে একে ধরার মন্ত্র কি। তখন তিনি বললেন যে একে ধরার মন্ত্র হচ্ছে হালাল উপায়ে উপার্জন করা এবং যথাস্থানে খরচ
খরচ করা। রাইট,
এই দুটো মন্ত্র, এটা যদি তুমি না পারো তাহলে ধরতে যেও না,
যেও না,
এর দংশন হবে খুবই বিষময়। আলা ইবনে জিয়াদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আলা ইবনে জিয়াদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়া আমার সম্মুখে খুব সেজে গুজে প্রকাশ পেল, সজ্জিত হয়ে দুনিয়াকে প্রকাশ করা হলো খুব সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে। তা আমি দেখে আল্লাহ তাআলার পানা চাইলাম যে এই নববধূ রূপে যে সজ্জিত করে দুনিয়াকে আমার সামনে প্রকাশ করা হলো তা দেখে আমি আল্লাহ তাআলার পানা চাইলাম। তখন সেটি আমাকে বলল যে যদি তুমি আমার থেকে পরিত্রাণ পেতে চাও, আমার থেকে যদি তুমি বাঁচতে চাও তবে তুমি অর্থবিত্তকে ভালোবেসো না, মালকে তুমি ভালোবেসো না, সম্পদকে তুমি ভালোবেসো না, যদি তুমি আমার থেকে পরিত্রাণ
পেতে চাও
তাহলে তুমি আমাকে আমার ভেতরে যে মাল রয়েছে, অর্থবিত্ত রয়েছে, এটাকে তুমি ভালোবেসো না, অপছন্দ করো, কেননা এই অর্থবিত্তই হলো দুনিয়া, এই মাল ধন সম্পত্তি হচ্ছে দুনিয়া।
রাইট,
কাজেই টাকা পয়সার মাধ্যমে মানুষ দুনিয়ার যাবতীয় জিনিসপত্র লাভ করে থাকে। সুতরাং যে ব্যক্তি টাকা পয়সার ব্যাপারে সংযমী হতে পারবে সে দুনিয়ার ব্যাপারেও সংযমী হতে পারবে, এই টাকা পয়সার ব্যাপারে। কারণ মানুষ আসলে এই টাকা পয়সা, লোভ লালসা, অর্থবিত্ত কেন আসছে বারবার, এগুলো মানুষকে অলস করে দেয়,
অলস করে দেয়।
এগুলোর মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে মানুষ ভোগ বিলাস পায়। যেমন আপনি মোবাইলের কথা বললেন,
জি,
অর্থ যদি না থাকতো তো এই মোবাইল আসতো না। এখন যখন এই মোবাইল চলে এসেছে, এই মোবাইলটাকে কি করে, মানে হাউ টু কন্ট্রোল দিস ডিভাইস, কি করে এই ডিভাইসটাকে আমি কন্ট্রোল করব, সেটা তো আমি জানি না, আই ডোন্ট নো হাউ টু কন্ট্রোল দিস ডিভাইস। যেমন বলা হলো যে তুমি অর্থবিত্তকে তুমি ধরতে যেও না, এটা হচ্ছে বিচ্ছু সম। এটাকে তুমি ধরতে হলে মন্ত্র জানতে হবে। তো লোকেরা জিজ্ঞেস করলো কি মন্ত্র, বলল যে হালাল উপায়ে উপার্জন করো এবং যথাস্থানে খরচ করো। তো এই যে ডিভাইসটা আমি ক্রয় করলাম, এখন এই ডিভাইসটাকে কি করে আমাকে চালাতে হবে সেটা তো আমি জানি না,
নিয়ন্ত্রণ কিভাবে করবে এটাও তো জানি না,
কি করলে এটা গুনাহ হবে, কি করলে আমার সময়টা অপচয় হবে, কি করলে এটা আমাকে গুনার মাঝে পর্যবসিত করবে সেটাও তো আমি
জানি না।
বাস পেলাম, দেখছি, আমি দেখার জিনিস দেখছি, কিন্তু কি দেখতে হবে আর কি দেখতে হবে না, কখন দেখতে হবে কখন দেখতে হবে না, কতটুকু দেখতে হবে কতটুকু, মানে ইয়ে করতে সময়কে কি করে, সেটাও তো আমার জানা নেই। আমি তো সারাদিনের মাঝে ডুবে আছি, সময় পেলেই নিয়ে বসে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ার মাঝে হাবুডুবু খাচ্ছি। আর সোশ্যাল মিডিয়াতে কি আছে আমরা সবাই জানি, কতটুকু এখানে নেকি উপার্জন করতে পারি আর কতটুকু গুনাহ সবই আমাদের জানা। তো এখন এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। সময় যদি থাকে একটি ঘটনা নেব, মুকাশফাতুল কুলুব এ বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা শেখ আবু আলী দাক্কাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে একজন অনেক বড় আল্লাহর ওয়ালি, তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় ছিলেন। তো তার যত ভক্ত আশিকান শিষ্য রয়েছেন সবাই তাকে দেখতে গেল, আমিও গেলাম সেখানে। তো গিয়ে দেখলাম তিনি কান্না করছেন। তো তাকে জিজ্ঞেস করলাম, ইয়া সৈয়দি,
কান্না করার
আপনি কি দুনিয়া ত্যাগ করার কারণে, মানে দুনিয়া ছেড়ে আপনি চলে যাচ্ছেন, সেজন্য কি আপনি কান্না করছেন? তিনি বললেন, না, আমি এই জন্যে কান্না করছি না, আমি কান্না করছি আমার নামাজ কাজা হওয়ার ব্যাপারে। তখন তিনি খুবই বিস্মিত হলেন, হি ওয়াজ সো মাচ সারপ্রাইজড অ্যাট দিস। তিনি এ কথা শুনে এতই আশ্চর্যান্বিত হলেন, তিনি বললেন, ইয়া সৈয়দি, আপনি আর নামাজ কাজা?
আল্লাহ,
আপনার ব্যাপারে নামাজ কাজার কথা এটা তো কল্পনাই করা যায়
না।
তখন তিনি বললেন যে আসলে আমার যে নামাজ কাজা ছিল, যেটা আমি বোঝাতে চাচ্ছি তা হচ্ছে যে আমি অলসতার সাথে সাজেদা করেছি, আর অলসতার সাথে আমি রুকু করেছি। আমি যখন সাজেদা করেছি তখনও আমি অলসতার মাঝে ছিলাম, যখন আমি রুকু করেছি তখনও আমি অলসতার
সাথে রুকু করেছি,
যখন আমি কিয়াম করেছি তখনও আমি অলসতার মাঝে ছিলাম, আজও আমি অলসতার মাঝে রয়েছি, আর এই অলসতার মাঝে থেকেই আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাকে ভাবিয়ে তুলেছে যে আমি তাহলে কি করলাম, আমি করলাম তো কি করলাম? এই যে অলসতা,
আল্লাহ,
এই উদাসীনতা, আজকে আপনি আমি আমরা সবাই উদাসীনতার মধ্যে রয়েছি, আর এই উদাসীনতার মধ্যে থেকেই আমরা হয়তো দুনিয়া থেকে একদিন চলে যাব। তো বুদ্ধিমান ওই ব্যক্তি, সচেতন ওই ব্যক্তি, আমরা তো বুদ্ধিমান বলি যারা টাকা কামাতে পারে, বুদ্ধিমান বলি যারা সমাজে একটু ভালোভাবে খেয়ে পরে চলে ফিরে, মানে আরাম আয়েশের সাথে যারা আছে, যাদের বাড়ি গাড়ি সব কিছু আছে, তাদেরকে আমরা বুদ্ধিমান মনে করি। যে বুদ্ধিমান ছিল বলেই তো টাকাকে ধরতে পেরেছে, বুদ্ধিমান ছিল বলেই তো ব্যাংক ব্যালেন্স করতে পেরেছে, বুদ্ধিমান ছিল বলেই তো তার ফিউচারকে ব্রাইট করতে পেরেছে। আসলে কি তাকে কি প্রকৃত বুদ্ধিমান বলে? না, প্রকৃত বুদ্ধিমান তাকে বলে যে ব্যক্তি তার নামাজকে রক্ষা করতে পেরেছে, নামাজকে প্রোটেক্ট করতে পেরেছে, ইবাদত বন্দেগী করে তার রব তালাকে রাজি ও খুশি করতে পেরেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জন করে দুনিয়া থেকে যেতে পেরেছে,
রাইট?
সেই ব্যক্তিকে তো বুদ্ধিজীবী বলা যাবে না, সেই ব্যক্তিকে বুদ্ধিমান বলা যাবে না যে একদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলা সলাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, অথচ সেই বুদ্ধিজীবী ব্যক্তি বসে আছে, সেই বুদ্ধিমান ব্যক্তি অবহেলার মাঝে তার সময় কাটিয়ে দিচ্ছে, অলসতার মাঝে, তাকে কি বুদ্ধিমান বলা যাবে? না, কখনোই না। বুদ্ধিমান সেই ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচে, বিরত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তার পরকালের যে পাথে রয়েছে, সম্বল রয়েছে, তাকে সে সংগ্রহ করে পরকালের প্রস্তুতি গ্রহণ করে। এই ক্ষণস্থায়ী দুনিয়াকে যতটুকু উপার্জন করা দরকার ততটুকু উপার্জন করে হালালভাবে বেঁচে দুনিয়া থেকে বিদায় নেয়, সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান।
আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করুক। উদাসীনতার কারণে মানুষ ইলমের দিন থেকে দূরে সরে যায়, উদাসীনতার কারণে মানুষ নিজের আখিরাতকে ভুলে যায়, উদাসীনতার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায়, উদাসীনতার কারণে মানুষ জাহান্নামের গভীর গর্তে পতিত হয়, উদাসীনতার কারণে মানুষ আল্লাহর স্মরণ এবং আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যায়, আর উদাসীনতার কারণে মানুষ সর্বদা ধন সম্পদ উপার্জনের লোভে লিপ্ত হয়। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে উদাসীনতা থেকে বাঁচার তৌফিক দান করুক, নিজের আখেরাতকে স্মরণ রাখা, নিজের ইবাদতকে স্মরণ রাখার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক তাআলা আগামীকালকে আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা রাখি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Habibi Salam Alayka Salawatullah Alayka Jokhon ho Mustafa jaane rehmat pehla ko salaam shumae bazme hidayat pehla ko salaam ghause azam imam taqa wanqa
صلات و السلام علیک یا رسول اللہ و علی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک صلاۃ والسلام علیک یا نبی اللہ و علی آلک و اصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم
تہجد اور فجر ربھا شتے جار رحمت پرنو پربھات ہوئے تار